আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাত ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আজ আমরা আরেকবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে ভুল থেকে শিক্ষা। এই অনুষ্ঠানের মধ্যে প্রতিনিয়ত আমরা এক একটি টপিকস নিয়ে, বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজও আমরা একটা বিষয় নির্বাচন করেছি। তো আসুন, আমরা বিষয়ের দিকে যাওয়ার পূর্বে দুরুদে পাক পাঠ করার কী ফজিলত রয়েছে, কী বারাকাত রয়েছে, সে সম্পর্কে একটি হাদিসে পাক শুনে নেই। সাআদুদ্দারাইন নামক কিতাবের মধ্যে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক উদ্ধৃত করেন। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও, তখন আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উপর মহাব্বত সহকারে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে দুরুদে পাক পাঠ করো, ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, কত না সুন্দর ফজিলত আজ আমরা নিজের কাজের মধ্যে, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যারা স্টুডেন্ট, শিক্ষার্থী রয়েছেন, তোয়ালিবে ইলম যারা রয়েছেন, তারা এক্সামের মধ্যে, পরীক্ষার মধ্যে, বা আমরা নিজের বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে বা নিজের কাজকর্মের মধ্যে অনেক কিছু ভুলে যাই, তখন এই ফজিলতের উপর যদি আমরা আমল করি, আমরা যদি আমাদের মুখে অহেতুক কথাবার্তা থেকে বেঁচে রেখে এবং রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরুদে পাক পাঠ করি, তাহলে আমাদের এই ভুলে যাওয়া থেকে আমরা বেঁচে যাব। আমরা যদি ভুলে যাই, এই দুরুদে পাকের ফজিলতের কারণে আমাদের ওই জিনিস স্মরণ এসে যাবে। মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দু, আমরা নিয়ত করে নিই যে আমরা যখনই সুযোগ পাই, সময় হয়, বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আজ আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় নির্বাচন করেছি, যার নাম হচ্ছে সময় মতো চিকিৎসা না করা। এই যে ভুল, যে সময় মতো চিকিৎসা না করা, এর মধ্যে কতটুকু ক্ষতি রয়েছে, এই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা শ্রবণ করব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের মুবাল্লিগ দাওয়াত ইসলামী মোহাম্মদ ইমরান আত্তারি ভাই। হুজুর, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
মাশাআল্লাহ, আপনাকে অনেক মোবারকবাদ, আপনি আজ আমাদের অনুষ্ঠানের মধ্যে সময় দিয়েছেন। আমাদের বিষয় সম্পর্কে আপনি অবগত হয়ে গিয়েছেন, যে সময় মতো চিকিৎসা না করা। তো এই বিষয়ে মাদিনী ফুল দর্শকের জন্য।
বিসমিল্লাহ রহমান রহিম। আমি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, এটা অবশ্যই অনেক বড় একটা ভুল যে সময় মতো, যথাসময়ে চিকিৎসা না করা। এর অনেকগুলো কারণ, আমি শুরুতে কয়েকটি কারণ আরজ করার চেষ্টা করব। সেটা হচ্ছে, যারা সময় মতো যারা চিকিৎসা করে না, অথবা চিকিৎসা থেকে যারা বিরত থাকে, এর প্রথম নম্বর কারণ এটাও হতে পারে অলসতা। দ্বিতীয় নম্বর কারণ এটাও হতে পারে ভিতরে কোনো ভয় কাজ করে।
ঠিক আছে।
আচ্ছা, এর আরেকটা কারণ এটাও হতে পারে যে আর্থিক সংকট।
জি,
এখানে হয়তো মাদিনী চ্যানেলে আমরা বারবার হয়তো আমরা বলবো যে সময় মতো চিকিৎসা করা হোক, এটা খুবই প্রয়োজনীয়। আর যারা সময় মতো চিকিৎসা করে না, তারা অনেক ভুলের মধ্যে আছে, কিন্তু কারণগুলো আমাদেরকে অনেক সময় দেখতে হয়।
জি,
এর মধ্যে যদি আমরা দেখি, বেশিরভাগ যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে অলসতা।
জি,
অলসতা শুধু এই ক্ষেত্রে নয় দর্শককে আমরা বলবো, চিকিৎসার ক্ষেত্রে নয়, মানব জীবনের প্রতিটি কাজের মধ্যে যারা অলসতা করে, তারা অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছেন। আজকে যারা আমরা দেখি অসুস্থ হওয়ার পরে যারা অলসতা করে, অবহেলা করে যে আজকে যাব, কালকে যাব, পরে যাব, এ ধরনের যারা অবহেলা করে, তো এদের মধ্যে অনেকে ক্ষতির মধ্যেই পতিত হয়, যা আমরা অনেক সময় ডাক্তারদের মুখ থেকে আমরা শুনে থাকি। যখন কোনো ব্যক্তি ডাক্তারের কাছে যখন উপস্থিত হয়, ডাক্তার যখন তাকে একটু ভালোভাবে দেখে নেয়, দেখার পরে যখন ডাক্তার যখন তার উপযুক্ত তার রোগকে আপনার কী করে নির্বাচন করে যে আপনি অমুক বড় রোগে আক্রান্ত, যেটা আপনাকে আরও আগে থেকে চিকিৎসা করার প্রয়োজন ছিল, তখন সে হয়তো বুঝতে পারে যে আমাকে অলসতা করা উচিত হয় নাই। কিছু ব্যক্তি এমনও আছে যে ভয়ের ব্যাপারে আমি বললাম যে চিকিৎসা করার ক্ষেত্রে তাদের মধ্যে একটা আতঙ্কিত ভাব, কিন্তু এটাকে আমাদেরকে দূর করতে হবে। যদি আমরা দূর না করি তো হয়তো আমরা অনেকে চিকিৎসা থেকে আমরা দূর হয়ে যাব। তিন নম্বর যেটা আমরা বললাম, আর্থিক সংকটও থাকতে পারে। যদি আর্থিক কোনো প্রকারের সংকট থাকে, আমরা ডাক্তার অবশ্যই আমরা দেখাবো, কিন্তু সেখানে ডাক্তারদের সাথে আমরা পরামর্শ করব। পরামর্শ করার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। এখানে একটা বিষয় দর্শককে বলবো, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বিজ্ঞ ব্যক্তি যারা, বিশেষজ্ঞ যারা, তারা বলেছেন যে তিন ব্যক্তির কাছে নিজের অভিযোগটা অবশ্যই পেশ করবে, যদি না করা হয় তাহলে তারা ক্ষতির মধ্যে রয়েছে। এর মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে কোনো স্টুডেন্ট এবং ছাত্র, সে অবশ্যই তার ওস্তাদ যিনি আলিমের কাছে নিজের না বোঝার যে অভিযোগ, যে আমার এটা বুঝে আসতেছে না, এই মাসআলা আমার বুঝে আসতেছে না, সেটাকে অবশ্যই সে অভিযোগ করবে। যদি অভিযোগ না করে তাহলে সে এলেম শিখা থেকে কি মেহরুম হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি কামিল ফিরের কাছে, হক্কানি ফিরের কাছে, কোনো শেখের কাছে যদি উনি মুরিদ হয়ে থাকে, তাহলে তার অন্তরের ব্যাধির ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন তাকে অভিযোগ করতে হবে যে আমি এই এই রোগে আমি আক্রান্ত, যাতে করে তার ওই রোগের চিকিৎসা হয়। আর তিন নাম্বার হচ্ছে, চিকিৎসকের কাছে গিয়ে তার শারীরিক ব্যাধির অভিযোগ করবে। অবশ্যই যখন কোনো ডাক্তারের কাছে কোনো ব্যক্তি শরণাপন্ন হবে, উপস্থিত হবে, তখন তাকে সেখানে কোনো লজ্জা করা যাবে না, তাকে তার বিস্তারিত যে সমস্যাগুলো সে ফিল করে যাচ্ছে করবে। এখানে ইসলামী শরীয়তের যদি আমরা বিধি বিধান অনুযায়ী যদি আমরা দেখি, একজন মুসলমান হিসাবে আমাদের মুমিন হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যখন কোনো অসুস্থতা আমাদের মাঝে আসা, অ্যাট ফার্স্ট প্রথম নাম্বার কী করা, ধৈর্য ধারণ করা,
ধৈর্য ধারণ করা,
সবর করা, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা, সাহাবা একরামের শিক্ষা, যোগ যোগ থেকে আপনার আউলি একরামের শিক্ষা, তারা গোপন রাখতেন, ধৈর্য ধারণ করতেন। আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আল্লাহ তাআলার যত প্রিয় বান্দা, তাদের আরেকটা শিক্ষা হচ্ছে যে তারা যখন ধৈর্য ধারণ করলেন, সবর করলেন, অতঃপর ওই রোগ যদি দ্রুত ভালো না হয় তাহলে তারা কি করতেন, এর জন্য চিকিৎসাও কি করতেন।
জি, তো এখানে ভাই এই বিষয়টা আসলে অনেক সুন্দর একটা টপিকস, যে সময় মতো চিকিৎসা না করা এর ক্ষতি এবং করার উপকার কি। দেখেন মাদিনা চ্যানেলের দর্শক বিন্দু, রোগ এবং সুস্থতা এই দুটোটা কিন্তু আল্লাহ তাআলার দেওয়া দান। তো যেমন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রোগ ও আরোগ্য পাঠিয়েছেন, প্রত্যেক রোগের আরোগ্য রয়েছে, শিফা রয়েছে, সুতরাং তোমরা চিকিৎসা গ্রহণ করো এবং হারাম থেকে বেঁচে থেকে চিকিৎসার উপায়
হালাল পন্থায়
চিকিৎসা করো। হ্যাঁ, এখন এই যে রোগ যখন আসে মানুষ হতাশ হয়ে যায়, বিভিন্ন রকম শিকায়ত করে বসে, যে মাযাল্লাহ, অনেক সময় কুফরি বাক্য বলার মধ্যে মানুষ উদ্বুদ্ধ হয়ে যায় যে দুনিয়ার মধ্যে এত মানুষ থাকতে শুধু এই রোগটা আমাকে দিতে পেল, কুফরি কথা বলে ফেলে। তো এখন এই ধৈর্য হারা হয়ে যাওয়া, খুব সুন্দর একটা পয়েন্ট ইমরান ভাই উঠিয়ে ধরেছেন যে সবর করা, ফার্স্ট স্টেপ সবর করা, কারণ সবর করার পর সাথে সাথে তার মানুষ, যেমন গায়ে জ্বর হয়েছে, সর্দি কাশি, যে কোনো একটা ব্যাধি রোগ যদি মানুষের হয়, সে সাথে সাথে চিকিৎসা গ্রহণ করবে না, প্রাথমিকভাবে সে একটু কী করবে, সবর করবে, ধৈর্য দান করবে। এটা হয়তো অনেক সময় রাস্তায় হেঁটে যাওয়ার কারণে, বিভিন্ন ধুলাবালি যাওয়ার কারণে এই রোগ আক্রান্ত, মানে এই জিনিসগুলো দেখা যায়। তো এই জন্য মানুষ কিছুক্ষণ সবর করবে, তারপর যদি এটা দেখা যায় যে এটার প্রতিক্রিয়া বেশি হচ্ছে, তখন সে চিকিৎসার উপায়টা নেবে। তো মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই বিষয় থেকে কয়েকটা বিষয় জানা গেল, যে আমাদের যখনই কোনো রকম কোনো অসুস্থতা আসবে, ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা ধৈর্য ধারণ করব, এরপর আমরা চেষ্টা করব চিকিৎসা নিয়ে নেওয়ার জন্য। কারণ ইমরান ভাই একটা কথা বলেছেন যে আর্থিক সংকট, এজন্য মানুষ চিকিৎসা থেকে দূরে থাকে। আচ্ছা, যদি আর্থিক সংকটের কারণে মানুষটা চিকিৎসা থেকে প্রাথমিক পর্যায়ে দূরে থাকে, হ্যাঁ, এখন সে কারো কাছ থেকে টাকা ধার নিচ্ছে না বা কোনো মাধ্যম সে পন্থা অবলম্বন করছে না, কিন্তু এই রোগটা যদি সে যদি এখন ট্রিটমেন্ট না করে,
এটা যদি হয়ে যায়
ব্যাপক আকারে, যদি ধারণ হয় যখন বিস্তার লাভ করে তার শরীরের মধ্যে, তখন কিন্তু তার এখন যদি অল্প অ্যামাউন্ট লাগে, অল্প খরচ লাগে, কিন্তু তখন তার বিশাল একটা অ্যামাউন্টের প্রয়োজন হবে, তখন সে আরও বেশি মোহতাজ হয়ে যাবে। সুতরাং শুরুর মধ্যে যদি আমরা কোনো পন্থা অবলম্বন করি, কোনো শিফার জন্য, সুস্থতার জন্য কোনো মাধ্যম যদি আমরা নিয়ে নিই, তাহলে আমরা ভবিষ্যতে আগামীতে গিয়ে এই রোগ থেকে মুক্তির জন্য আমাদের মানুষের কাছে মোহতাজ হতে হবে না বা মানুষের কাছে হাত পাততে হবে না।
এটা আসলে আপনি যে পরামর্শটা দিয়েছেন, হয়তো আমাদের আজকের এই প্রোগ্রামে অনেকে উদ্বুদ্ধ হবে, আগ্রহ প্রকাশ করবে, যারা একটু অলসতার মধ্যে কোনো না কোনো বাহানায় আমরা ডাক্তার থেকে দূরে থাকার চেষ্টা করি। বিশেষ করে আমাদের যে সকল মুসলিম ভাই, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছে আপনার চিকিৎসার জ্ঞান অর্জন করার, যারা মানুষের খেদমত করে থাকেন, তাদেরও কিছু কর্তব্য আছে। যদি আমরা দেখি আমাদের বাংলাদেশ বলুন, পুরো পৃথিবীতে একটা সংখ্যা মানুষ আছে যারা আর্থিকভাবে দুর্বল, তো তাদের প্রতি আমাদেরকে সহানুভূতি বোধ। আমরা জানি যে লোকটা আমার মাঝে এখন চিকিৎসার জন্য আসলো, আপনার একটা মেডিকেল থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট বলেন, ওষুধ বলেন, এরপরে অপারেশন বলেন, ডাক্তারদের যেই অ্যামাউন্ট নির্ধারণ করা হচ্ছে, ওই অ্যামাউন্ট ওই মুসলিম অথবা ওই ব্যক্তি যিনি উপস্থিত হলো সে দিতে সক্ষম কিনা।
জি জি,
আমাদেরকে আজকে আমি একজন মুসলমান, আমি একজন ডাক্তার অথবা আমি একটা মেডিকেলের মালিক অথবা আমি একজন মেডিকেল ইনচার্জ হিসাবে আমি দায়িত্বরত আছি, আমি থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাকে অ্যাবিলিটি দিয়েছে, থাকা অবস্থায় একজন অসহায় ব্যক্তি যদি আপনার সেই অর্থের কারণে যদি চিকিৎসা করতে না পারে, তো এটাও কিন্তু আমি একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব
পালন করছি না
তো এমন হতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতে পারে। তো মুসলমান অথবা যে কোনো ব্যক্তি, আমরা যারা অর্থের কারণে অনেক সময় ডাক্তারের কাছে যেতে পারে না, সে ভাবতে থাকে যে আমি যদি আজকে আমার এই অসুস্থতা নিয়ে যদি আমি মেডিকেলে যাই, তাহলে ডাক্তারের খরচ, মেডিসিন খরচ, এরপরে ডাক্তারদের পক্ষ থেকে চেক আপের জন্য যেই লিস্ট দেওয়া হয়, অবশ্যই লিস্ট দেওয়া হয় তার উপকারের জন্য।
জি,
এখানে আমরা যে খারাপ ধারণা করবো ডাক্তারের লিস্ট দিয়ে অনেক টাকা কামিয়ে নিচ্ছে, এটা না। অবশ্যই একজন ডাক্তার সে রিপোর্ট, তার শরীরের যা যা প্রয়োজন ওই অনুযায়ী কী করা হয়, অনেক সময় প্র্যাকটিশন করে থাকে, কিন্তু করার পাশাপাশি আমাকে দেখতে হবে যে আমাদের পক্ষ থেকে, অর্থাৎ ডাক্তার কর্তৃপক্ষ, মেডিকেল কর্তৃপক্ষর থেকে আলহামদুলিল্লাহ যাতে সহযোগিতা থাকে। আর করছে না যে তা না, অনেক মেডিকেল
করছে,
অনেক ডাক্তার এমনও আছে, এমনও ব্যক্তির ব্যাপারে আমি শুনলাম, তিনি যখন কোনো ধর্মীয় ব্যক্তি অথবা আপনার অসহায় ব্যক্তি যদি ওই ডাক্তারের কাছে আসে, তখন তার পক্ষ থেকে সম্পূর্ণ কী করে দেওয়া হয়। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তিনি বলেন যে বিশেষ করে সৈয়দ জাদা,
জি,
যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ বংশধর হয়, তো তার চিকিৎসার ক্ষেত্রে যাতে করে ভরপুর যাতে কি থাকে, সহযোগিতা কি
থাকে।
এখানে আমি একটি হাদিসে মোবারকা আরজ করার চেষ্টা করব। এরপরে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, তার জন্য বিশেষ করে চারটা করণীয়,
জি,
তা আমরা শুনব। প্রথমে আমরা বুখারী শরীফের হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা রোগ সৃষ্টি করেছেন তার জন্য ওষুধ সৃষ্টি করেছেন।
অবশ্যই
হাদিসে পাকের মধ্যে একটি হাদিসে মোবারকা আমরা শুনলাম, এটা আসছে বুখারী শরীফের মধ্যে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোগ দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে করে ওষুধ সেবন করে আমরা সুস্থ হই, এর মাধ্যমে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। এখানে কিছু বিশেষজ্ঞ ব্যক্তিদ্বয় তারা লেখেন, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তখন সে চারটি বিষয়ের উপর সে চিকিৎসার ব্যবস্থা করবে। নাম্বার এক, উপযুক্ত চিকিৎসক, মানে ভালো একজন চিকিৎসক, ডক্টর। নাম্বার দুই, রোগ নির্ণয়, যে সঠিকভাবে যদি রোগ যদি নির্ণয় করা না হয় তাহলে কিন্তু ট্রিটমেন্ট সম্ভব না। নাম্বার তিন, সঠিক ওষুধ। নাম্বার চার, সঠিক সেবনবিধি। এই চারটা, আমি একজন ভালো ডাক্তার আমি পেয়ে গেলাম, তো ডাক্তার পাওয়ার পরে কোনো কারণে যদি ওই ডাক্তারের মাধ্যমে যদি রোগ নির্ণয় করা না যায়, অনেক সময় হয় না,
জি জি,
আপনার দেখবেন অনেকের আপনার পেট চেক আপ করা হয়, অনেকের আপনার হার্ট চেক আপ করা হয়, এখন মিসিংয়েরও কিন্তু ভুল থাকতে পারে,
অবশ্যই
সঠিক অনেক সময় আসে না, তো সঠিক যাতে করে রোগ নির্ণয় করা হয়, এরপরে নির্ণয় করার পরে যে ওষুধেরও কিন্তু একটা আছে, যে আমাকে অবশ্যই ভালো মানের ভালো লেভেলের ভালো ওষুধ আমাকে কি করতে হবে, এমন যাতে কোনো ডাক্তার যাতে এমন কোনো কাজ না করে। অনেক সময় আমরা শুনে থাকি সত্য মিথ্যা আমরা জানি না, যদি আমরা একতরফ যদি কথা বলি হয়তো অনেক সময় ডাক্তাররা খেপেও যেতে পারে। এর জন্য বলতেছি আমরা শুনে থাকি যে অনেক সময় ডাক্তাররা তাদের মর্জি মোতাবেক তারা ওষুধ লিখে থাকে, এমন না করে পরামর্শ থাকবে এই রোগীর জন্য যে ওষুধ আসলে প্রয়োজন সেই ওষুধটা যাতে করে কী করা হয় লেখা হয়, ওই ওষুধটাই যাতে নির্ধারণ করা হয়। চার নাম্বার হচ্ছে ডাক্তার ঠিক, রোগ নির্ণয় করাও ঠিক হলো, ওষুধও ভালো ওষুধ পাওয়া গেল, কিন্তু যিনি অসুস্থ তিনি যদি সঠিকভাবে যদি ওষুধ সেবন না করে, আপনার সকালেরটা বিকালে, বিকালেরটা সকালে, অথবা এখানেও যদি শৈবে অলসতা করা হয়, কাউকে জিজ্ঞাসা করা হয় আপনি কি সকালের ওষুধ খেয়েছেন, স্মরণ নেই,
আচ্ছা,
তো সকালেরটা বিকালে, বিকালেরটা সকালে, অবশ্যই আমরা চিকিৎসা গ্রহণ করব। চিকিৎসা গ্রহণ করার পাশাপাশি এই নিয়মগুলা যে সকল মেডিকেল বিশেষজ্ঞ যারা দিয়েছেন এই বিষয়গুলোকে আমরা ফলো করার কি আমরা চেষ্টা করব।
আসলে ইমরান ভাই অনেক সুন্দর কয়েকটা পয়েন্ট আমাদেরকে বলেছেন। এখানে আমাদের সবসময় দুইটা বিষয় মাথায় রাখতে হবে, যে চিকিৎসক যে রয়েছেন সে অনেক সময় অনেক বেশি চেক আপ দিয়ে দেয়, হ্যাঁ, তো মানুষ বিভিন্ন রকমের কথা বলতে শোনা যায় যে রোগ হয়েছে একটা, চেক আপ দিয়েছে তিনটা, এখন এটা হচ্ছে ডক্টরের উপর সে কি করতেছে অপবাদ লাগাচ্ছে।
এখন
যদি এই ডাক্তারটা যদি তাকে তিনটা চেক আপ না দিয়ে তাকে ডাইরেক্টলি মেডিসিন লিখে দিতে পারে, কারণ এটা ডক্টরের অ্যাভেলিটি আছে, সে এরকম রোগের জন্য অনেকজন কনেক্টটা দিয়েছে দিতে পারে, কিন্তু সে যদি তিনটা আমাকে চেক আপ দিয়েছে তাহলে এটার মধ্যে আমার কল্যাণ নিহিত, সে আমার রোগটা সঠিকভাবে নির্বাচন করার জন্য, খুঁজে নেওয়ার জন্য আমাকে তিনটা টেস্ট দিয়েছেন। আচ্ছা, এখন যদি আমি এটা না বলে ডক্টরকে অপবাদ লাগাই তাহলে এর মধ্যে আমারই ক্ষতি।
এখানে আমি একজন অসুস্থ রোগী হিসাবে আমার একটা করণীয়,
জি,
ডাক্তার যদি সে ভুল করে,
জি,
আমার করণীয় হচ্ছে কি, আমাকে যা দিয়েছে যেহেতু আমি এই ব্যাপারে আমি বিজ্ঞ না, আমাকে যা দিয়েছে আমাকে সুধারণা করে। যদি কোনো ডাক্তার যদি হাসপাতালের ফায়দার জন্য, ওনার ফায়দার জন্য উনি যে অতিরিক্ত কিছু করে থাকে, এর জন্য অবশ্যই উনি কী হবে, সে গুণাগার হবে, কিন্তু সেই দিকটা আমরা বিবেচনা না করে, হয়তো কোনো ডাক্তার করে কিনা আমরা জানি না, বিবেচনা না করে আমরা রোগীর বিষয়টা, আমি একজন রোগী হিসাবে আমি যাতে করে বদগুমানি না করি, খারাপ ধারণা না করি, আমাকে যে টেস্টগুলো দেওয়া হয় সেই টেস্টগুলো যাতে করে কি ভালো উপযুক্ত জায়গায় যাতে করে টেস্টগুলো দেখা হয়।
এখানে আর একটা বিষয় ইমরান ভাই, আমরা ডক্টরের কাছ থেকে যখন চিকিৎসা নিই তখন অনেক সময় শুধু ডক্টরের উপরে আমরা ভরসা করে নিই, তাওয়াক্কুল করি আল্লাহর উপর ভরসাটা, তখন বলে ডক্টর চাইলে আমি ভালো হয়ে যাব। অনেক সময় কিন্তু মানুষের এগুলো কিন্তু শয়তানের ছোট ছোট কিছু কথার কারণে আমাদের ইমান দুর্বল হয়ে যায়,
মানে আমাদের নিয়তটা কি হবে।
হ্যাঁ, এখন এই যে চিকিৎসা নিচ্ছি, হ্যাঁ, ওষুধ এটা একটা আমার শিফার মাধ্যম, কিন্তু এটার মধ্যে যদি আল্লাহ তাবারক তাআলার রহমত না থাকে, আল্লাহ তাআলার যদি দয়ার কুদরতে যদি দয়ার দৃষ্টি না থাকে, আমার যদি শিফা যদি অর্জন হওয়াটা আমার রব্বুল ইজ্জতের যদি পছন্দ না হয়, তাহলে মানে জীবনের সম্ভব না যে ওষুধ দ্বারা আমি শিফা অর্জন করব।
ডাক্তার অনেক চেষ্টা করবে, হ্যাঁ, ফেল হয়ে যাবে,
পুরো দুনিয়ার কুলকায়নাত যদি এক হয়ে যায় সম্ভব নয়, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত, যেমন একটা হাদিসের মধ্যে এসেছেন যে যখন কোনো বান্দা ওষুধ সেবন করে তাহলে এই ওষুধ এবং তার ওই রোগ ওই দুটোর মাঝখানে আল্লাহ তাবারক তাআলার কুদরতি পর্দা হাইল হয়ে যায়, বাধা প্রদান করে। যখন আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার জন্য সুস্থতাটা
চাই
প্রয়োজন মনে করে, তখন ওই কুদরতি পর্দা উঠিয়ে নেয়, তার রোগ বরাবর তার ওষুধ লেগে যায়, সে সুস্থ হয়ে যায়। এখন যদি আল্লাহ রাব্বুল ইজ্জত ওই বান্দার সুস্থ হওয়াটা যদি তার জন্য কল্যাণকর না হয় তাহলে ওই কুদরতি পর্দা থেকে যায়, তার ওষুধের কারণে সে শিফা পায় না, সেই আরও বেশি দিন অসুস্থ থাকে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে সুস্থতা, এটা কিন্তু আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় একটা নিয়ামত।
মানে আমাদের নিয়তটা থাকবে মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে,
অবশ্যই
যদি সুস্থ হয় তাও ওষুধটা হচ্ছে ওসিলা, আল্লাহ তাআলা আমাকে শেফা দিয়েছেন, কিসের মাধ্যমে,
এই ওষুধের
মাধ্যমে শেফা দিয়েছেন কে, আল্লাহ তাআলা। আসলে এই জিনিসটা হয়তো আমরা অনেকে, এটা হচ্ছে ওসিলা, আমরা সবসময় ওসিলার ব্যাপার বলে থাকি,
মাধ্যম,
এই মাধ্যমটার যদি আমরা বাদ দিয়ে দিই, মানে আমি মাধ্যমে যাব না, তা হয়তো দর্শক বলতে পারবে পুরো পৃথিবীর কোনো মানুষ এক কদম, শুধু মেডিকেল লাইন না, আপনি আপনি আলিম হবেন,
প্রত্যেকটা বিষয়ের মধ্যে
টিচার বাদে আপনার আপনার কেউ আলিম হওয়া, অথবা কেউ ইউনিভার্সিটিতে যাবে না, অথবা সেই কোনো টিচারের কাছে যাবে না। অর্থাৎ আমরা যদি সকল লাইনগুলোকে আমরা দেখি, তাহলে হয়তো আমাদের এক কদম দেওয়া আমাদের জন্য কী হয়ে যাবে,
কঠিন
হয়ে যাবে। তারপরও মাধ্যমটা আমাদেরকে নিতে হবে, এটা স্বয়ং মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে। আমি আপনার কোরআন করিমের আয়াতে মোবারকা আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা আলোচনা করার চেষ্টা করব। কোরআন করিমের মধ্যে একটি সূরা আছে যার নাম হচ্ছে সূরাতুল নাহল, এর আয়াত নাম্বার হচ্ছে 69। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, মৌমাছির প্যাট থেকে রং বেরঙ্গের পানীয় নির্গত হয়,
জি,
তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার।
আল্লাহু আকবার।
নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে,
জি,
যারা আসলে বুদ্ধিমান তাদের জন্য এটা কিন্তু অনেক বড় শিক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাওলাই করিম চাইলে কোনো মাধ্যম ছাড়া বান্দাকে শিফা দিতে
পারেন,
কিন্তু দেখেন আমাদেরকে যে মানে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়টা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছে,
জি,
যে আল্লাহ তাআলা চাইলে পারে, কিন্তু যে চিকিৎসার যে একটা মাধ্যম, যে মাধ্যমটা মহান রব্বুল আলামিন নিজে বললেন যে সে সুস্থ হবে, সুস্থটা হবে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু মাধ্যম হচ্ছে কি, মৌমাছির
ওই পানিটা।
আচ্ছা, এরপরে যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা, এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওনার ভাইয়ের অসুস্থতার ব্যাপারে বর্ণনা করলো, জিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে আমার ভাই অমুক রোগে আক্রান্ত। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে চিকিৎসার পরামর্শ দিলেন।
আচ্ছা,
চিকিৎসার পরামর্শটা কি? বললো যে তাকে মধু পান করানো হোক।
আচ্ছা,
ওই সাহাবি রসুল দ্বিতীয়বার এসে বললেন যে ইয়া রসুল্লাহ, রোগ তো আগে চেয়েও কি
বেশি হয়ে গেছে,
বেশি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও চিকিৎসার পরামর্শ দিলেন।
আচ্ছা,
আবার বলো মধু। তৃতীয়বারেও সেম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তার একই অভিযোগ আসলো, তাকে আবারও চিকিৎসার কথা বললেন যে তাকে মধু পান করানো হোক। যখন চতুর্থবারে সেম অভিযোগ আসলো, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহর উক্তি নিঃসন্দেহে সত্য,
ওই যে মধু পোকার যে পানি, রং বেরঙের পানি,
নিঃসন্দেহে সত্য, ওষুধের কোনো দোষ
নেই,
রোগীর বিশেষ মেজাজের কারণে ওষুধ দ্রুত কাজ করে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও কি করলেন? আচ্ছা, চিকিৎসা বন্ধ
করেন না।
এখানে কিন্তু একটা বিষয় যে আমরা চিকিৎসাটা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন, তাকে আবারও বললেন যে চিকিৎসার কথা বললেন, যে তাকে মধু পান করানো হোক। চতুর্থবারে আপনার যখন তাকে মধু পান করিয়ে দেওয়া হলো, সে সুস্থ হয়ে গেল।
আচ্ছা, এখান থেকে কিন্তু এ হাদিস থেকে আমাদের আরেকটা শিক্ষণীয় বিষয়,
জি,
এই সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি বিশ্বাস করতেন, কত বেশি মেনে চলতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনবার আসছেন সাহাবি, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, তার রোগ কমে নাই, বেড়ে গিয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবার কিন্তু একই দাওয়া দিয়েছেন, একই ওষুধ সেবন করার কথা বললেন, যে তুমি মধু পান করাও। যখন সেই তৃতীয়বারও পান করানোর পর ভালো হচ্ছে না, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ তাআলার উক্তিটা সত্য, কিন্তু এই কথা বলার পর তাকে বলা নাই যে তুমি এখন ওষুধ সেবন করা ছেড়ে দাও, তুমি তাওয়াক্কুল করো। সে তার মেজাজের কারণে, সে তার রাগের কারণে এটা শিফা পায়নি। এখন আমাদের মধ্যে মাদিন চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক মানুষ ওষুধ খেতে খেতে আর কত খাওয়া যায়, বিরক্ত হয়ে যায় কিন্তু তারপরে ভালো হয় না। এই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারি যে আমাদের এই বিষয় নিয়ে রাগ করা যাবে না। আমার যতদিন ভালো না হয়, ডাক্তার তো এটা বুঝে তারপর দিয়েছে,
মানে আমার ট্রিটমেন্টটাকে কন্টিনিউ
করতে হবে, চালিয়ে যেতে হবে। হ্যাঁ, এখন আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই অসুস্থতা সুস্থতা দুটো আল্লাহ তাআলার বড় নিয়ামত। এখন এই যে অসুস্থ হওয়ার পর আমাদের হতাশ হওয়া যাবে না, আমাদের সবর করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দাকে আমাদের পূর্ববর্তী বুজুর্গানে কেরামের দিকে যদি দেখি, আমরা দেখব তাদেরকে বিভিন্ন রোগের মাধ্যমে, বিভিন্ন মুসিবতের মাধ্যমে তাদেরকে পরীক্ষা নিতেন, এবং এই পরীক্ষার মধ্যে যখন তারা উত্তীর্ণ হয়ে যেতেন, হ্যাঁ, তখন আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় সম্মানের মধ্যে পদার্পণ করে দিতেন। আচ্ছা, এখন এই রোগের মাধ্যমে আবার এই রোগের ফজিলত সম্পর্কে আসছে, যে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বান্দাকে কোনো বিমারি দেয়, অসুস্থতা দেন, তখন এই অসুস্থতার কারণে বান্দার গুণাগুলো ঝরে যায়।
সুবহানাল্লাহ।
কিন্তু কখন ঝরবে? যখন আমি এই অসুস্থতার মধ্যে এটার শিফার জন্য আমি প্রচেষ্টা চালিয়ে যাব, আল্লাহর উপর তাওয়াক্কুলও করব, আমার যতটুকু সামর্থ্য আমি ইবাদত বন্দেগিও করব, আমি কোনোরকম এই অসুস্থতার বাহানা দিয়ে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে যাব না, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত, কারণ দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এখন আমি যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইতাআত করি, ফরমাবরদারি করি, তার হুকুম আহকাম মেনে চলি, তাহলে আমাকে নিশ্চয়ই আল্লাহ তাআলা চাইলে শিফা দান করতে পারেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কত সুন্দর ওয়াকিয়া, যে একদা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এক পেটের বিমারের জন্য অসুস্থ হয়ে গেলেন। এখন পেটের কারণে যখন অসুস্থ হলেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, হে মুসা, তুমি অমুক গাছের ঢাল সেবন করো। তখন মুসা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল ইজ্জতের এই হুকুম পেয়ে ওই গাছের ঢাল সেবন করলেন, তখন তিনি আরোগ্য লাভ করলেন। এখন কিছুদিন পর মুসা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ঠিক এই রোগটা আবার দেখা দিল। এখন মুসা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, এটার জন্য তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে অমুক গাছের ঢাল খেতে হুকুম করেছিলেন, তো আমি যাই অমুক গাছের ঢাল খেলে এটা আবার ভালো হয়ে যাব। সেম মুসা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম গিয়ে আবার ওই গাছের ঢাল যেরকম সেবন করেছিলেন সেরকম করে নিয়েছে, কিন্তু তার শিফা, আরোগ্য লাভ হয়নি। তখন মুসা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, কারণ উনি কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, তো মুসা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, মাওলা, আমি একবার প্রথমবার যখন এই গাছের ঢাল সেবন করলাম তখন আমি সুস্থ হয়ে গেলাম, এখনও আমার এই রোগ সেম রোগ, ওষুধও সেম, ইয়া আল্লাহ আমি কেন এখন শিফা পাচ্ছি না? তখন এই মুসা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে ওহী আসলো যে, হে মুসা, প্রথমবার তুমি যখন ওই গাছের ঢাল সেবন করতে গিয়েছিলে তখন আমি আল্লাহ হুকুম দিয়েছিলাম, ওটার মধ্যে তোমার জন্য কল্যাণ নিহিত রেখেছিলাম, ওটার মধ্যে তোমার জন্য আমি শিফা রেখেছিলাম, কিন্তু এখন তো আমার হুকুমে যাও নাই, তুমি তোমার হুকুমে গিয়েছ, সেই জন্য তোমার শিফা অর্জন হয়নি। এই ওয়াকিয়া থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত যদি চান, আল্লাহ তাআলা যদি আমার শিফা চান, তাহলে আমাকে যে কোনো কিছুর মাধ্যমে দিয়ে দিতে পারেন।
এখানে একটা বিষয়,
জি,
মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নিষ্পাপ নবী,
জি,
যে হয়তো এলিম কম হওয়ার কারণে অনেকের হতে পারে যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা অমান্য করেছেন, ঠিক আছে, বলার উদ্দেশ্য আদম আলাইহিস সালাতু ওয়া সালাম থেকে শুরু করে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী পয়গম্বর পৃথিবীতে এসেছেন, যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কি অবাধ্য
ছিলেন না, জি,
এখানে জাস্ট এতটুকু বোঝা যে এটা আমাদের শিক্ষার জন্য, যে মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম প্রথম তিনি অসুস্থ হলেন, তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর তাওয়াক্কুল ছিলেন, মানে সে ধৈর্য ধারণ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অতঃপর মুসা ইসলামকে পাঠালেন, কিন্তু দ্বিতীয়বার মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম নিজে থেকে গিয়েছেন। অর্থাৎ এই কনসেপ্ট, এই ধরনের ধারণা যাতে আমাদের না আসে যে মুসা ইসলাম এখানে আল্লাহ তাআলার কি করছেন, কথা অমান্য করে নাফরমানি করেছেন, এ ধরনের কোনো নবীর ব্যাপারে মায়েদাল্লাহ অনেকে শোনা যায় আদম আলাইহিস সালাতু ওয়াসালাম ভুল করেছেন
এমন বলা যাবে না,
মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম ভুল করেছেন এমন বলা যাবে না। তা আম্বিয়া কেরামের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো,
এটা আমাদের জন্য শিক্ষা,
এটা আমাদের জন্য নিতে হবে যে এটা অবশ্যই আমাদের জন্য কি অনেক বড়।
আচ্ছা, এখান থেকে ইমরান ভাই আর একটা বিষয়, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময়ও শেষের দিকে আমরা জেনে নিই যে একই ওষুধ একই রোগের জন্য বারবার কার্যাদি করে না, উপকার দেয় না। এক ওষুধ একই রোগ, কিন্তু সবসময় এই রোগের জন্য এই ওষুধটা আপনার সফলতার দিক দিয়ে আপনাকে নিয়ে যাবে না, বরং এক রোগের জন্য অনেক ওষুধ আছেন, এটা ডক্টররা যারা আছেন তারাও এই বিষয় নিয়ে ভালো অভিজ্ঞতা রাখেন। তো সেই জন্য আমাদের সবসময় যখনই রোগ দেখা দিবে, কোনো ব্যাধি দেখা দিবে, এরকম করে শুধু দুনিয়াবি ক্ষেত্রে রোগ নয়, উখরবি যে আখেরাতের যে ভয়াবহ, যে আমরা গুনাহের রোগে আক্রান্ত, ওই রোগেরও আমাদের সাথে সাথে দুনিয়ার সাথে সাথে আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য ওই রোগের থেকে আমাদের শিফা, যেমন গুনাহের যে রোগ,
আমি যেটা বললাম শরীফ ভাই যে তিন ব্যক্তির ব্যাপারে, যে ছাত্রকে অবশ্যই তার শিক্ষকের কাছে গিয়ে তাকে বলতে হবে, দুই নম্বরে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো কামিল পীরের কাছে মুরিদ হয়ে থাকে, তার বাতিনি রোগের ট্রিটমেন্ট সুস্থতার জন্য তাকে কি করতে হবে, সেই পীর মুর্শিদের সোহবত ইখতিয়ার করতে হবে। কেন, যারা আল্লাহ তাআলার ওলি হয়ে থাকে, নেককার হয়ে থাকে, তারাও কিন্তু এক প্রকার ডাক্তার, কিন্তু তারা এমন ডাক্তার যার মাধ্যমে মানুষের কি হয়, তাদের অভ্যন্তরীণ যে রোগ, মিথ্যা বলার একটা রোগ, গীবত করার রোগ, ওয়াদাকলাবি করার রোগ, খারাপ ধারণা করার রোগ, এই সকল রোগগুলা থেকে সে কীভাবে পরিত্রাণ পাবে, কীভাবে মুক্তি পাবে, ওই বিষয়গুলা জানা যায়। ওই বিষয় থেকে বাঁচতে হলে কিন্তু এ ধরনের আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি যারা তাদের কাছে যেতে হবে। আমাদের শারীরিক অসুস্থতার জন্য অবশ্যই আমরা ডাক্তারের সাথে অবশ্যই অলসতা না করে দর্শক আমরা যোগাযোগ রাখবো, কিন্তু আমাদের অভ্যন্তরীণ রোগের ট্রিটমেন্টের জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহওয়ালা যারা তাদের কাছে আমাদেরকে কি যেতে হবে।
আমি যেতে যেতে অনুষ্ঠানের শেষের দিক দিয়ে মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দকে এই অভ্যন্তরীণ রোগের জন্য শেফা কোথায় পাওয়া যাবে একটা রাস্তা দেখিয়ে দিই। যে আলহামদুলিল্লাহ বর্তমান জামানায় দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন যেটার মধ্যে আলহামদুলিল্লাহ আপনি যদি আসেন তাহলে আপনার এই রোগের, এই গুনাহের রোগের যে শাস্তি এগুলো আপনাকে জানানো যাবে। যে আপনি মিথ্যা বলেছেন এটার শাস্তি কী, আপনি গীবত করেছেন এটার শাস্তি কী, আপনি পরনিন্দা করেছেন এটার শাস্তি কী, আপনি কুফরি কথা বলেছেন এটা থেকে কেমন করে পরিত্রাণ লাভ করবেন, আপনি কোনো খারাপ কাজের মধ্যে অভ্যস্ত এটা থেকে কেমন করে আপনি পরিত্রাণ লাভ করবেন, এই যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ যখন আপনি জানতে পারবেন তখন অনায়াসে আপনার কাছ থেকে গুনাহ বিদায় নিতে বাধ্য হবে। সো সেই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী কাফেলা রয়েছে, মাদানী ইনআমতের রিসালা রয়েছে। তো এই সংশোধনমূলক কাজগুলোর মধ্যে যদি আমরা থাকি, বিভিন্ন রিসালা কিতাবাদে যদি অধ্যয়ন করি মাকতবাতুল মদিনার, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় দুনিয়ার রোগের পাশাপাশি আখিরাতের যে গুনাহের যে রোগ সেটা থেকে আমরা পরিত্রাণ লাভ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সময় মতো চিকিৎসা নেওয়ার সেরকম তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদিনী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।